বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 29 নভেম্বর, 14 অগ্রহায়ণ এবং ফার্সি 8 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভিয়েনায় ইরানের পরমাণু আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার সরকার হরণ করছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে অভিযোগ করেছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে বলে মন্তব্য ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরির। ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা যেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের পরামর্শ। এবং ভারতীয় সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ, কৃষকদের অন্যান্য দাবি নিয়ে আলোচনার সুযোগ না দেয়ায় তীব্র সমালোচনা কংগ্রেসের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি বলেছেন তার দেশের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে, পাশাপাশি এটি লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে। তিনি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এই মন্তব্য করেন। বাকেরি বলেন, ইরান যেমন পরমাণু সমঝোতায় জড়িত পক্ষগুলোর যে কোনো ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা করতে প্রস্তুত, তেমনি যে কোনো আন্তর্জাতিক চাপেরও উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আজ ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হয়েছে, তখন বাকেরির এই নিবন্ধ প্রকাশিত হল। ইরানের প্রধান পরমাণু আলোচক আরও লিখেছেন, আমেরিকা একথা বোঝানোর চেষ্টা করছে যে শুধুমাত্র ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার জন্য ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, অথচ ইরানের দৃষ্টিতে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সকল পক্ষকে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নে বাধ্য করার জন্য।
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং এই আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ। তিনি রুশ বার্তা সংস্থা রিয়ানভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ভিয়েনা বৈঠকে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার ব্যাপারে সব পক্ষ আন্তরিকতা দেখালে এই বৈঠকেই একটি সফল চুক্তি স্বাক্ষর করা সম্ভব। এছাড়া উলিয়ানভ এক টুইটার বার্তায় লিখেছেন, ভিয়েনা সংলাপে অংশ নিতে ইরান একটি বড় ও শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে এসেছে এবং এখান থেকেই এই সংলাপের প্রতি তেহরানের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পশ্চিমা দেশগুলোকে এই সমঝোতায় ফিরে এসে এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোর 15তম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। এরদোগান বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি ইরানের উপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানান। পাঁচ মাস বিরতির পর ভিয়েনায় আজ ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এই আলোচনা শুরু করেছে। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোন পক্ষ না হয় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, এ অঞ্চলে বিদেশি কোন শক্তিকে হস্তক্ষেপের অনুমতি দেবে না তেহরান। একই সঙ্গে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো মতভিন্নতা দূর করতে পারলে এ অঞ্চলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না। বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর ক্ষেত্রে সম্মিলিত পদক্ষেপ এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা থাকার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। রোববার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর শীর্ষ সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট রাইসি ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। আজারবাইজানের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের সর্বোচ্চ সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা এ অঞ্চলে কোনোভাবেই নিরাপত্তাহীনতা সৃষ্টি হতে দেব না এবং বিদেশি কোন শক্তির উপস্থিতিও বরদাস্ত করব না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন রাজধানীর ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে। আজ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভের পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামেও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া বা হাফ পাস এবং দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন রাজধানীর ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে। দাবি আদায়ে আজ সোমবার টানা পঞ্চম দিনের মতো রাজধানীর সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রাজধানীর ডিলক্ষেত ও শান্তিনগর সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে আগামীকাল মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম মহানগরীর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে চট্টগ্রামের ওয়াসামুড়ে। এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে আটটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা শাহবাগ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ শিক্ষার্থীদের মিছিল থামিয়ে দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় এবং হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর 7 নভেম্বর থেকে ঢাকা সহ সারা দেশে বাসের ভাড়া 26-27% বাড়ানো হয়। এর প্রেক্ষিতে 18 নভেম্বর থেকে ছাত্রদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া মওকুফের দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের একজন শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যে কোনো স্থানে তিনি তার চিকিৎসা করাতে পারেন। তিনি চাইলে বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে পারেন, তবে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার। খুনের আসামির সাজা মওকুফ করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না, কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের মহারাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর নতুন ভ্রমণ নির্দেশিকা ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করল নয়াদিল্লি। পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য যে ছাড় দেওয়া হচ্ছিল সেটিও বাতিল করা হয়েছে। রোববার নতুন এসব নির্দেশনা জারি করেছে ভারত সরকার। ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে গেলেই আরটিপিসিআর টেস্ট করাতে হবে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত দিক নির্দেশনায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের আরটিপিসিআর টেস্টে নেগেটিভ হলে কোয়ারেন্টাইনে এবং পজিটিভ হলে কঠোর আইসোলেশনে থাকতে হবে। যদি পরীক্ষায় নেগেটিভ আসে তাহলে সেই যাত্রীকে সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইন অনুসরণ করতে হবে এবং ভারতে পৌঁছানোর অষ্টম দিনে আবারও পরীক্ষা করাতে হবে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি আইন প্রত্যাহার বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে। তবে কৃষকদের অন্যান্য দাবি দাওয়া নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় কৃষি আইন প্রত্যাহার বিল ধ্বনী ভোটে পাশ হয়েছে। আজ সোমবার সংসদের উভয় কক্ষে বিতর্কিত ও বহুল আলোচিত বিল প্রত্যাহার করা হয়। এ নিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় এর সংক্রান্ত বিল পাশ হওয়ার পরে বলেন, সংসদের এতদিনের ঐতিহ্য নষ্ট হল। মোদী সরকার যে মন থেকে বিল প্রত্যাহার করতে চায়নি সেটা স্পষ্ট। মন থেকে চাইলে কৃষকদের অন্য দাবি দেওয়া নিয়ে আমরা যে আলোচনা চাচ্ছিলাম সেটা কেন না হলো না? এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের জুমেতলা মাইহিন্দের বনগা ব্লকের সভাপতি মাস্টার আশরাফ আলী মণ্ডল আজ রেডিও তেহরানকে বলেন,
আজকে কৃষকরা সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন করেছিল কৃষি আইনের বিপক্ষে, তারা যে সঠিক পথে এগিয়েছে, সেই সিদ্ধান্ত, তাদের যে সিদ্ধান্ত সঠিক ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়। যে ধনী ভোটের মাধ্যমে যে বিল পাশটি হয়েছে তার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। কেন্দ্রীয় সরকার যে ভ্রান্ত নীতি অবলম্বন করেছিল সেটাও আজকে প্রমাণিত হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়।
বলছিলেন মাস্টার আশরাফ আলী মণ্ডল। আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অন্যদিকে গত বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে 11 আগস্ট সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হয়ে হট্টগোল করার জন্য তৃণমূল এমপি দুলা সেন, শান্তা ছেত্রী ছাড়াও বিভিন্ন দলের 10 রাজ্যসভা এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই। আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আব্বাস স্তানাকজাই সাবেক আফগান কর্মকর্তাদের দেশে ফেরার আহ্বান জানিয়ে একথাও বলেছেন, তারা যেন নয়া তালেবান সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশা না করেন। আফগান মন্ত্রী বলেন, আফগানিস্তানের সকল নাগরিকের তাদের মাতৃভূমিতে বসবাস করার অধিকার রয়েছে, তবে দুর্নীতিতে জড়িত সাবেক কর্মকর্তারা দেশে ফিরে এলে তাদের বিচার করা হবে না এমন কোনো গ্যারান্টি স্তানাকজাই দেননি। তিনি আফগানিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করে বলেন, তালেবান সরকার আফগান জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে এবং এই সরকার আফগানিস্তানের মূল্যবোধ পরিপন্থী কোনো কাজ করবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের বন্দীদের মুক্তি দেওয়া হবে না, তারা কখনো আলোর মুখ দেখতে পাবে না। এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের প্রধান এই ঘোষণা দিয়েছেন। ইসমাইল হানিয়ার বক্তব্য সংগঠনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা আজ শুরু হয়েছে। তবে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকায় এ সংলাপের পরিণতি শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার বিষয়। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে 4+1 গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা আজ থেকে ভিয়েনায় শুরু হয়েছে। সংলাপে অংশ নেয়ার জন্য উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির নেতৃত্বে ইরানের ব্যাংক ও জ্বালানি খাত এবং অধিকার ও নীতিমালা বিশেষজ্ঞ দল গত শনিবার ভিয়েনা পৌঁছে। প্রকৃতপক্ষে ভালো সমঝোতায় পৌঁছার বিষয়ে তেহরান খুবই আন্তরিক, কিন্তু মার্কিন বিদেশি আচরণ সংলাপের পথে বড় বাধা হয়ে আছে। বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। এবারের ভিয়েনা বৈঠকে ইরান কেবল আলোচনার জন্য আলোচনা করবে না এবং সময় ক্ষেপণও করবে না, এছাড়া আলোচনার ফলাফলকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ারও কোনো ইচ্ছা ইরানের নেই। তেহরান চায় কার্যকর ও ফলপ্রসূ আলোচনা। যুক্তরাষ্ট্র এখনও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো নিশ্চয়তা দিচ্ছে না, কিন্তু ইরান চায় নিশ্চয়তা এবং সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করার পরই এদেশটি পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে। নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড বানসেল বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেকসই সমঝোতার পথে একটি বড় বাধা হচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ তীব্র মতবিরোধ। এই বিরোধ ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলেছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইরানের স্বার্থ রক্ষার নিশ্চয়তা না দিয়ে একতরফাভাবে পরমাণু সমঝোতা মেনে চলতে ইরানকে বাধ্য করার জন্য এদেশটির উপর ব্যাপক চাপ দিয়েও কোনো লাভ হয়নি এবং আগামীতেও তারা সফল হবে না। তাই এবারের ভিয়েনা সংলাপে ইরান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পাকাপোক্ত নিশ্চয়তা চায়। ইরানের এ অবস্থান থেকে ভিয়েনা আলোচনাকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, পরমাণু সমঝোতা অনুযায়ী ন্যায্য অধিকার আদায়ের জন্য ইরান এবার ভিয়েনায় বৈঠকে যোগ দিয়েছে এবং তেহরান চায় কেবল মুখে কিংবা কাগজে কলমে নয় বরং কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। দ্বিতীয়ত, মতবিরোধ এখনও রয়ে গেছে এবং এটা আলোচনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনকি সংলাপ ভেঙেও যেতে পারে। যাই হোক, ভিয়েনায় আজ থেকে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার হরণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার হরণ করেছে সরকার। খুনের আসামির সাজা মওকুব করলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না, কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়। আজ দুপুরে রাজধানীর শান্তিনগর বাজারে খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এমন অভিযোগ করেছেন। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। এ সময় মেডিকেল বোর্ডের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভি।
কত ক্রিটিক্যাল, কত সংকটজনক অবস্থায় আছেন সেই বিষয়গুলি অত্যন্ত খোলাসা করে সুস্পষ্টভাবে এদেশের বরেণ্য চিকিৎসকরা যারা চিকিৎসা করছেন দেশের বেগম খালেদা জিয়ার তাকে তারা বলেছেন। এরপরে তো বোধোদয় হওয়া উচিত এই সরকারের প্রধানমন্ত্রী। আমরা আশা করছি যে অবশ্যই দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে
সাংবাদিকদেরকে তথ্যমন্ত্রী বলেন, যেসব ডাক্তাররা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশিরভাগই বিএনপির দলীয় রাজনীতির সাথে জড়িত। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরেক ধাপ এগিয়ে দাবি করেছেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী বিএনপির নিচে, কারণ বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।
বেগম জিয়া যদি বেশি অসুস্থ এর জন্য দায়ী বিএনপি। বিএনপি তার শারীরিক অসুস্থতা নিয়ে যত কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে বেগম জিয়াকে।
উল্লেখ্য, বর্তমান সরকার কর্তৃক দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে শর্ত সাপেক্ষে মুক্ত বেগম খালেদা জিয়া শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিএনপি এ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ বিদেশি কূটনীতিকদের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশের যে কোনো স্থানে তিনি তার চিকিৎসা করাতে পারেন, তিনি চাইলে বিদেশ থেকে চিকিৎসক আনিয়ে চিকিৎসা করাতে পারেন। তবে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে আইনের মধ্য দিয়ে তাকে যেতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, ছ
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। হযরত ইমাম বাকের আলাইহিসসালাম বলেছেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার ফলে আমল সমূহ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়, বালা মুসিবত দূর হয়, হিসাব সহজ হয় এবং মৃত্যু পিছিয়ে যায়।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই নিজ নিজ আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেলের ইনবক্সে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যপাড়া খনিজ শিল্প অঞ্চল থেকে, আর পাঠিয়েছেন মৌলবীর ডাঙ্গা বিশ্ব বেতার শ্রোতা সংঘের পরিচালক খন্দকার এইচ আর হাবিব।
কিছুদিন আগেই তো এ শ্রোতা ভাই প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাই না?
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ওই সাক্ষাৎকার প্রচারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই তিনি এই ইমেলটি পাঠিয়েছেন। আমাদের পাশাপাশি যারা তার সাক্ষাৎকারটি শুনে ফেসবুকে তাৎক্ষণিক মন্তব্য ও প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন হাবিব ভাই।
হাবিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট এই চিঠিটির জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও ভবিষ্যতে চিঠি লিখবেন। ফেসবুকে প্রিয়জনের মেসেঞ্জার গ্রুপে প্রতিদিনই শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে তাৎক্ষণিক মতামত দিয়ে থাকেন। গত 8 নভেম্বর প্রচারিত প্রিয়জন সম্পর্কেও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সেগুলোর মধ্য থেকে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়ার শ্রোতাবন্ধু আব্দুস সালাম সিদ্দিকের মতামতটি উল্লেখ করার মতো। তিনি লিখেছেন,
আজকের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল এক কথায় চমৎকার। হাদিসের বাণী, চিঠিপত্র, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, ক্লাব কার্যক্রম, রিসেপশন রিপোর্ট, কোনটা ছাড়ি কোনটা ধরি, সবগুলোই আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী। দারুণভাবে উপভোগ করলাম আজকের প্রিয়জন অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটির উপস্থাপক, উপস্থাপিকা, প্রযোজক এবং সকল শ্রোতা বন্ধুকে।
আব্দুস সালাম সিদ্দিক ভাইকে ধন্যবাদ। প্রিয়জন চ্যাট গ্রুপ, রেডিও তেহরানের ফেসবুক পেজ ও গ্রুপের পাশাপাশি নিয়মিত আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে মেল পাঠানোর জন্য। চট্টগ্রাম থেকে প্রকাশিত শিক্ষা সাহিত্যমূলক পত্রিকা অভিযাত্রীর সম্পাদক এম এইচ সোয়েল পাঠিয়েছেন এবারের মেলটি। ইরানের সাথে যুদ্ধ হলে ইসরায়েল কেন হারবে, এই শিরোনামে তিনি একটি মতামত পাঠিয়েছেন। তার লেখার কিছু অংশ এখানে তুলে ধরছি। সোয়েল ভাই লিখেছেন,
মিসাইল সক্ষমতা ও ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। ইসরায়েলের কাছে পরমাণু বোমা থাকলেও ভৌগোলিক কারণে তেল আবিব সুবিধাজনক অবস্থানে নেই। ইরানের সাথে যেহেতু ইসরায়েলের কোনো সীমান্ত নেই, তাই ইরানের ভূখণ্ডে বিমান হামলা করাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। অপরদিকে ইরান সিরিয়া ও লেবাননের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে বিমান হামলা করতে পারবে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং সিরিয়ার সামরিক বাহিনী ইরানের পক্ষে লড়াই করবে, ফলে চতুর্মুখী হামলার সম্মুখীন হবে ইসরায়েল। সে কারণে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়া মানে ইসরায়েলের নিশ্চিত পরাজয়।
এম এইচ সোহেল ভাইকে ধন্যবাদ চমৎকার মতামতের জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও আপনি লিখবেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমউদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের মাধ্যমে জানতে পেরেছি যে ইরানের সংখ্যালঘুরা রাষ্ট্রের মাধ্যমে সব রকমের সুবিধা পেয়ে থাকে, কিন্তু পাশ্চাত্যের গণমাধ্যমে সেসবের ইতিবাচক খবর বা তথ্য আমরা বেশিরভাগ সময়ই পাই না। সেখানে তাদের দুর্দশার কথা প্রচার করে থাকে। আমার জানতে ইচ্ছে করছে, ইরানের সংখ্যালঘুরা কি কি সুবিধা ও অধিকার ভোগ করে থাকে, আর সকল সুবিধা দেবার অঙ্গীকার কি ইসলামী ব্যবস্থাপনায় নেই?
ইরানে অন্তত 6 লাখ খ্রিস্টান, ইহুদি ও জরথুষ্ট্র ধর্মাবলম্বী বসবাস করেন। ইরান তার সংবিধান অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে এবং সব নাগরিক সমান অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করছে। সংসদেও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রয়েছে, যা ইউরোপের কোনো দেশে নেই। সংবিধানের ১৩ অনুচ্ছেদে বলা হয়েছে, জরাত্রুষ্ট ইহুদি ও খ্রিস্টানগণ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পাবে এবং তারা আইনি সীমারেখার মধ্যে নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে স্বাধীনতা লাভ করবে। ধর্মীয় শিক্ষা এবং ব্যক্তিগত বিষয়াদি নিজস্ব ধর্ম অনুযায়ী সম্পন্ন করতে পারবে। এছাড়া সংবিধানের ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও মুসলিম নাগরিকদের কর্তব্য হবে অমুসলিম নাগরিকদের সাথে ইসলামী নীতি ও সততার সাথে উত্তম আচরণ করা এবং তাদের মানবিক অধিকার রক্ষা করা। মোট কথা, ইসলাম সংখ্যালঘুদের যেসব অধিকার দিয়েছে, ইরানের সংখ্যালঘুরাও সেসব অধিকার ভোগ করে থাকেন।
নাজিমুদ্দিন ভাই, আপনার প্রশ্নের জবাব দেয়া হলো চমৎকার প্রশ্নটির জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুরাও বিভিন্ন বিষয়ে জানার জন্য প্রশ্ন পাঠাবেন। তো বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমার নাম মোহাম্মদ আকমল হোসেন, গ্রাম তেলিগ্রাম, ডাকঘর শাখারিপাড়া, থানা আতাইকুলা, জেলা পাবনা, বাংলাদেশ। আমি বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানিতে কর্মরত আছি।
ভাই মোহাম্মদ আকমল হোসেন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেয়েছেন?
আমি ১৯৯৮ সালে নতুন একটি রেডিও কিনি এবং শর্টওয়েভের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান খুঁজে পাই এবং নিয়মিত শুনতে থাকি। দীর্ঘদিন রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার পরে মাঝখানে আমার রেডিওটি নষ্ট হয়ে যায়, যার কারণে আমি শুনতে পারিনি। তবে বর্তমানে আমার এক ভাতিজা জায়েদ ইসলাম জসিমের মাধ্যমে জানতে পারলাম যে রেডিও তেহরান এখন অনলাইনে ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার হয়। আমি তার কাছ থেকে ফেসবুক লাইভের লিঙ্কটা নিয়ে তারপর থেকে আজ পর্যন্ত নিয়মিত রেডিও তেহরানের সবগুলো অনুষ্ঠান শুনে থাকি।
দীর্ঘদিন পর আবারও রেডিও তেহরান শোনা শুরু করায় আপনাকে এবং আমাদের ফেসবুক লাইভের সন্ধান দেয় আপনার ভাতিজা জায়েদ ইসলাম জসিমকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আকমল ভাই, আমাদের বেতারের কোন কোন বৈশিষ্ট্য আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করে?
রেডিও তেহরানে কুরআন তেলাওয়াত, তারপরে বিশ্বমানের স্বতন্ত্র সংবাদ, ইসলাম সম্পর্কে, ইরান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি, এসব বৈশিষ্ট্যের কারণে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলি আমার ভালো লাগে।
সব শেষে আমাদের কাছে আপনার কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে তাও দিতে পারেন।
আমি চাই রেডিও তেহরানের সব অনুষ্ঠান বাংলাদেশে FM সম্প্রচার চালু করা হোক, যাতে আমরা অফলাইনের মাধ্যমেও FM রেডিও চালু করে রেডিও তেহরানের সব অনুষ্ঠান শুনতে পারি।
FM এ অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তাবটি আমাদের বিবেচনায় রয়েছে। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য মোহাম্মদ আকমল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে চিঠি লিখে মতামত জানাবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আসরের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শাখার অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ রেডিও তেহরানের প্রচার প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইরানের আন্তর্জাতিক ভূমিকাকে বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে পরিচিত করার উদ্দেশ্যে মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ আগামী 3 ডিসেম্বরে একটি শ্রোতা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ উক্ত অনুষ্ঠান উপলক্ষে 3 পর্বের কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
রেডিও তেহরানের প্রচারে আপনাদের সবগুলো উদ্যোগ সাধুবাদযোগ্য। আমরা আপনাদের সাফল্য কামনা করছি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, 30 অক্টোবর রেডিও তেহরানের বিশ্ব সংবাদ থেকে জানতে পারলাম যে IRIB নিউজ এজেন্সির ক্যামেরাম্যান আলী রেজা শারিফি আফগানিস্তানে গুলিবিদ্ধ হয়েছেন। কাবুলের একটি সড়ক ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর গুলি বর্ষণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শারিফি। ঘটনাটি খুবই দুঃখজনক।
ঘটনাটি সত্যিই দুঃখজনক। আফগান সরকার এ বর্বর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা নেবে আমাদের প্রত্যাশা এটাই। বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া থেকে হরিদাস রায় পাঠিয়েছেন এই মেলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। বাংলাদেশ, ভারত ও সারা বিশ্বের খবরের পাশাপাশি পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, চিঠিপত্রের আসর প্রয়োজন, ইরান ভ্রমণ, স্বাস্থ্য কথা, রংধনু আসর ইত্যাদি অনুষ্ঠান নিয়মিত শুনি। এসব অনুষ্ঠানে দেওয়া পরামর্শ অনুযায়ী নিজে সচেতন হই এবং পরিবারের সকল সদস্য মিলে সুন্দরভাবে সংসার সাজানোর চেষ্টা করি। রেডিও তেহরানের মাধ্যমে আমরা অনেক অজানা বিষয়ের বিস্তারিত তথ্য জেনে উপকৃত হচ্ছি। আমরা মনে করি রেডিও তেহরান একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য হরিদাস রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্ডাল পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, 9 নভেম্বর ফার্স্ট টুডেতে প্রকাশিত সংবাদ থেকে এটা জেনে খুবই খুশি হলাম যে ইরানি নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি নাসর কাদের এবং কাদির জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কল্পিত শত্রুর সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এর একদিন আগে ইরানি সাবমেরিন তারেক ও গাদির কল্পিত শত্রুর বিরুদ্ধে পানির উপর এবং পানির নিচে লড়াইয়ে লিপ্ত হয় এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো ব্যবহার করে শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করে। ইরানের এই অসামান্য সাফল্যের জন্য আমরা গর্বিত এবং ইরানের নৌবাহিনী সহ সামরিক বাহিনীকে অভিনন্দন জানাই।
শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল, আপনাকেও ধন্যবাদ গুরুত্বপূর্ণ খবরটি তুলে ধরার জন্য। আসরের শেষ মেলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের ঘোড়াদাইড় গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন। তিনি লিখেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সবার সঙ্গে আলোচনা করে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু বরাবরের মতো পরিবহন মালিকদের সুবিধা দিতে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হলো, যা দুঃখজনক।
ভাই ফয়সাল আহমেদ শিপন, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আরও কয়েকজন শ্রোতার নাম ঠিকানা তুলে ধরছি যারা আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন, কিন্তু সময়ের অভাবে আজকের আসরে তা পড়া সম্ভব হচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ, একই রাজ্যের মালদা জেলার নাগেশ্বরপুর সাহাপুর থেকে আব্দুর রহিম শেখ, ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, বাংলাদেশের গোপালগঞ্জের ঘোড়াদাইর গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে আফিয়া খানম জুলি, এবং ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানার হৃদয়।
ইমেইলে অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতি রাসুল। এটি গেয়েছেন শিল্পী মোস্তফা জামান আব্বাসি।
তো আপনারা নাতটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
কমালি
শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 29 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফা নির্দেশনা, দৈনিক প্রথম আলো। অমিক্রন জরুরি ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের, দৈনিক মানব জমিন। সরকার খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে, সাংবাদিক নেতৃবৃন্দ, দৈনিক নয়া দিগন্ত। হাফ পাস দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে পুলিশের বাধা, দৈনিক যুগান্তর। সড়ক দুর্ঘটনায় 11 মাসে রাজধানীতে 119 প্রাণহানি, দৈনিক যায় যায় দিন। ভারতের শিরোনাম, অবশেষে কলকাতা পুর ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, তরুণ মুখ 45, মহিলা 50, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিরোধীদের বৈঠক আসলে নাটক, মমতা সোনিয়াকে নিয়ে বিস্ফোরক দিলীপ, দৈনিক আজকাল। অনুপস্থিত কংগ্রেস তৃণমূল, আলোচনা ছাড়াই সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনের সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতার অংশ হিসেবে 15 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওমিক্রন সম্পর্কে সতর্ক করেছে। করোনা ভাইরাসের এই ধরন ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন। তাই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, সরকার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন, যদি খালেদা জিয়াকে বাঁচতে না দেওয়া হয় তাহলে এই সরকারও বাঁচতে পারবে না, এদের কাউকে আর বিদেশে চিকিৎসা করতে দেওয়া হবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে DUG এবং BFUG-এর উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন থেকে এসব কথা বলা হয়। এ সময় সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের জন্য একটা সুদিন, তিনি সকল ক্ষেত্রেই সাংবাদিকদের অবদান নিয়ে কথা বলেছেন, সাংবাদিক সমাজ তাই সব সময় তার সাথে ছিল আর এখনও থাকবে। খালেদা জিয়ার এই অবস্থানের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকার তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না আর এটা হচ্ছে সরকারের প্রতিহিংসার কারণে। উচ্চ আদালতের জামিন না দেয় আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন খালেদা জিয়া, এর জন্য ওদেরও আইনের আওতায় আনা হবে।
হাফ পাস দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে পুলিশের বাধা, এটি দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ 3 দফা দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রগতিশীল 8টি ছাত্র সংগঠন এই কর্মসূচির আয়োজক ছিল। 3 দফা দাবিতে সোমবার দুপুর 12টার দিকে শাহবাগ অবরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগের দিকে গেলে পুলিশ সদস্যরা বাধা দেন। পুলিশি বাধার বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, সড়কে মিছিলে হামলা করে পুলিশ আবারও প্রমাণ করেছে যে তারা নিরাপদ সড়ক চায় না, তারা এর আগেও আমাদের ওপর হামলা করেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, শিক্ষার্থীদের মিছিল দেখে তারা ভয় পেয়েছে, আমাদের অনেক আন্দোলনকারী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে, এই আন্দোলন চলবে।
দৈনিক মানব জমিন পত্রিকায় বলা হয়েছে, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে বিশ্বের বিভিন্ন দেশের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার দেশ ও প্রতিবেশীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। এমন পদক্ষেপে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন রামাফোসা। এ ধরনের আচরণকে তিনি অন্যায় বলে আখ্যায়িত করে তা প্রত্যাহার দাবি করেছেন। এ খবর দিয়েছে অনলাইন BBC। দক্ষিণ আফ্রিকা এ মাসে নতুন ও অত্যন্ত ভয়াবহ ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করে এবং বুধবার তারা বিষয়টি অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এরপর সংস্থাটি এই ভেরিয়েন্টকে ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে আখ্যায়িত করে।
দৈনিক জয় জয় দিনের এক খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 25 নভেম্বর পর্যন্ত রাজধানীতে 114টি সড়ক দুর্ঘটনায় 119 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পথচারী 62 জন, মোটরসাইকেল চালক ও আরোহী 33 জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী 24 জন। রোববার নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে নগরীতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য 12টি কারণ উল্লেখ করেছে। এগুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল সড়ক, রাজধানীর অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল সড়ক, রাজধানীর যাত্রীবাহী বাস টার্গেট ভিত্তিক চালানোর ফলে চালক শ্রমিকরা পথে পথে যাত্রী ওঠানোর জন্য বেপরোয়া প্রতিযোগিতায়, শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বাস বে ও বাস স্টপ না থাকা, ঢাকা শহরের পাশ দিয়ে বাইপাস না থাকার ফলে রাত 10টা থেকে সকাল পর্যন্ত পণ্যবাহী যানবাহন রাজধানীর ভেতরে বেপরোয়াভাবে চলাচল ইত্যাদি।
এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর। অবশেষে কলকাতা পুর ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। তরুণ মুখ 45, মহিলা 50, আইনজীবী রয়েছেন 5 জন, চিকিৎসক 3 জন, শিক্ষক 4 জন। কলকাতা পুর ভোটে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামফ্রন্ট, তারপর শাসক দল তৃণমূল, সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শুক্রবার দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা, রাতে শাসক দল তৃণমূল। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিবিরে খুব একটা তাপ উত্তাপ দেখা যায়নি। বিজেপির অবস্থা দেখে অনেকেরই মনে হয়েছিল এই পরিস্থিতিতে কলকাতা পুর ভোটকে যেন লড়তে হয়, তাই লড়াই হিসাবে নিয়েছে পদ্ম শিবির। সোমবার প্রার্থী তালিকায় তেমন কোনো বড় চমক না থাকলেও অন্তত এর ফলে সমালোচকদের মুখ যে কিছুটা বন্ধ হবে তা বলা যায়।
দৈনিক আজকালের এক খবরে বলা হয়েছে আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন, তবে তার আগে সোমবার বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে। বৈঠকের উদ্দেশ্য বিভিন্ন দাবিতে বিরোধী ঐক্যমত্য তৈরি করা, তবে এই বৈঠকে যোগ দেবে না তৃণমূল। এবার বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার কথায়, মমতা ব্যানার্জি এখন নেতা হতে চাইছেন, সোনিয়ার দিন শেষ। রোববারই অধীর চৌধুরী তৃণমূলের নাম না করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কোনো কোনো বিরোধী দল এমনও আছে, প্রকাশ্যে হয়তো তারা বিরোধী কিন্তু আসলে তারা সরকারের পক্ষেই রয়েছে। সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হলে তারা সরে দাঁড়ায়, কিন্তু কংগ্রেস এমন করে না। বিরোধীদের ঘাত প্রতিঘাতকেই নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ওরা ঠিক করুক কে কার সঙ্গে থাকবে না থাকবে, বিরোধীদের বৈঠক আসলে নাটক, ওদের বৈঠক নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। দিলীপের এমন মন্তব্যে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি কটাক্ষ করে বলেন, আমাদের দলের একটা বৈঠক আছে যেখানে আমাদের উপস্থিত থাকতে হবে, তাছাড়া দিলীপ কি বলছেন তা নিষ্প্রয়োজন। বাংলায় ভোটে গোহারা হেরেছে তারা, এবার ওরা নিজেদের দলের ব্যর্থতা নিয়ে বরং ভাবুক।
দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদ ভবনের ঐতিহ্য নিয়ে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সোমবার বিরোধীদের প্রতিবাদ স্লোগান হই হট্টগোলে দুপুর 12টা অবধি মুলতবি হয়ে
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আর এর সঙ্গে শেষ হলো আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Thank you.